Ya Pira Pira
Jilani,
Ya Mira Mira
Jilani,
Ya Shah Jilani
Jilani,
Ya Ghousse Azam Jilani.
Alhamdulillah Rabbil Alamin wa salatu wa salamu ala Sayyidil Mursalin amma ba'd fa'auzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wa salamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Noor Allah. Madani channel er darshok shrota, pobitro Rabiul Akhir, pobitro Rabiul Ghous mash er moddhe alhamdulillah Madani channel Bangla special transmission e uposthit howar shobhagyo hoyeche. Jei onushtaner naam amader alhamdulillah Allah paker onek boro doya Jilaner badshah subhanallah. To apnara অলরেডি জানেন অনেকেই মাশাআল্লাহ যারা আমাদের গত এপিসোডগুলো দেখেছেন এবং বর্তমান যে মাস আমাদের মাঝে চলমান আছে যে আমার হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনী নিয়ে আমাদের এই অনুষ্ঠান এক একটা এপিসোডের মধ্যে আমার হুজুর গোসে পাকের জীবনের এক একটা দিক নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে এই অনুষ্ঠানের মধ্যে। আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামে উপস্থিত থাকেন যাদের জবানে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আউলিয়া কেরামের জীবনী এবং সাথে সাথে হুজুর গোসে পাকের জীবনীও আমাদের জানার সৌভাগ্য নসিব হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলের কিছু আশিক আর ছোট বাচ্চাদের ভিডিও দেখার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ, যারা আমার হুজুর গোসে পাকের ভালোবাসায় আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাকের মোহাব্বত প্রকাশ করার যে ভিডিও মাশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমি রাহেল সুন্নত দামত বরকাতহুল্লাহ আলিয়া ইনার জবানেও হুজুর গোসে পাক সম্পর্কে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন হয় দর্শক। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশনকারী ইসলামে উপস্থিত থাকেন যিনার থেকে নাত রসুল এবং বিশেষ করে হুজুর গোসে পাকের যেখানে আলোচনা ইনার মানকাবাত না শুনলে কীভাবে বিবাহ হয়, আল্লাহ পাকের দয়া মানকাবাত শোনার সৌভাগ্য হয়। এবং আপনাদের থেকে কল এস এম এস, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের অনুরোধ আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দর্শক। অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতহুমুল আলিয়া তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালা ও কিতাবের মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবেই এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি কঠিন কিয়ামতের দিন আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত বড় দয়া, দরুদ শরীফ পাঠ আমরা যত বেশি পরিমাণে করব আর কঠিন কিয়ামতের দিন নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ নসিব করুক এই সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমাদের মজলিসকে অসংখ্য বরকতময় করার জন্য আমরা দরুদ শরীফ পাঠ করি নি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট নাত রসুল শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের নাত প্রশংসকারী ইসনাই ভাই মোহাম্মদ ইকবাল আত্তারি ভাইয়ের মাধ্যমে মাশাআল্লাহ। জি হুজুর।
سے ہم لگائیں گے آج نہیں تو کل سے صلی علی نبینا صلی علی محمد ڈاکے آمار شاڑا تمی ڈاک پیو نبی ڈاکے آمار شاڑا تمی ڈاک پیو نبی روزہ پکھے تمی دیکھے ڈاک پیو نبی پاکے تمی دیکھے نا ہے پیو نبی یا نبی یا نبی یا نبی یا نبی ڈاکے آمار شاڑا رسول اللہ یا حبیب اللہ توب و دیدار پہ تیرے امیبے کول ہے پیو نبی ہے پیو نبی ہے پیو نبی ہے پیو نبی توب و دیدار پہ تیرے امیبے کول پیو نبی شوپنے سے تمی دیکھا ڈاکے آمار شاڑا تمی داؤ ہے پیو نبی ہے پیو نبی تین گلی پیو نبی آشائے تین گلی پیو نبی آشائے جا مر کے ٹے یا رسول اللہ دین گھولی پیو نبی آشائے جائے آمار کھیٹے او پھر کھومان آمی دیکھے نا اے پیو نبی اے پیو نبی روزہ پاکے تمی دیکھے نا اے پیو نبی اے پیو نبی شت پاپے پوجا روئے آمار مونے یا رسول اللہ یا حبیب اللہ শত পাপে রয়ে বুঝা রয়েছে আমার শিরে, দেখে গুনাহ আমার, দেখে গুনাহ আমার, মুছে পাকে তুমি দেখে না, হে প্রিয় নবী, প্রিয় নবী, তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা এর উসিলায় আমাদের প্রিয় নবীর দরবারের হাজরে নসিব করুক। আল্লাহ আল্লাহ পাক আজকের আমাদের এই বৈঠককে কবুল করুক, এই বৈঠকের সাদকায় আমার নবীর দরবারে হাজরে নসিব যেন হয়ে যায়। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, জিলানের বাদশা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, আমাদের নাত শরীফ শোনার সৌভাগ্য এক সেগমেন্ট আলহামদুলিল্লাহ পূর্ণ হলো। এখন ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয়, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যে সৎ উপদেশ, ইনাদের যে গাইডলাইন, হ্যাঁ, এই বিষয়ে কয়েকটা টপিক ইনশাআল্লাহ মনে করেন ইনাদের কিছু বাণী আমাদের শোনার সৌভাগ্য হবে। আর আল্লাহ পাকের অনেক বড় দয়া, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আলোচনা করার সৌভাগ্য আমাদের হচ্ছে, এবং ইনাদের যে সৎ উপদেশ এগুলা আসলে অনেক বিস্তারিত একটা আলোচনা, যেখানে এভাবে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করলেও ইনাদের যে উপদেশগুলো ছিল, সদুপদেশগুলো ছিল, এগুলো কখনও বলে শেষ করা যাবে না। তারপরে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী গ্রন্থের জবান ইনশাল্লাহ শুনবো, ডান পাশ থেকে শুরু করবো আমাদের মিরাজবের মাধ্যমে ইনশাআল্লাহ। নজরুল আলহামদুলিল্লাহ আজকে মাশাআল্লাহ হুজুর গোসে পাকের যে অনুষ্ঠান, মাশাআল্লাহ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং প্রথমত সংক্ষিপ্ত আকারে আমার দর্শকের উদ্দেশ্যে আজকের যেটা বিষয় এটার কিছু পয়েন্ট যদি তুলে ধরতেন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আজ জিলানের বাদশা অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং আপনাকে হোস্টিংয়ে দেখতে পেরে, সাথে সুলমান ভাইও আছে আলহামদুলিল্লাহ, আমাদের নাত খাও সবাই আলহামদুলিল্লাহ জাওয়াজালে এসেছি। আসলে মূলত সদুপদেশ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। গোসে পাক হচ্ছে আউলিয়াদের সরদার,
সুবহানাল্লাহ।
গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রত্যেকটা উপদেশ আউলিয়া কিরামদের জন্য অনেক বড় নসিহত।
আল্লাহ,
আমরা সেখানে গোসে পাকের মুরিদ আছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এটা অনেক বড় প্রত্যাশা যে আমরা আমাদের পীর ও মুর্শিদের সৎ উপদেশ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারবো।
সুবহানাল্লাহ।
আচ্ছা,
আমার বরপের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সৎ উপদেশ দিতেন, কিন্তু তিনি সৎ উপদেশ দেওয়ার পূর্বে নিজে কি করেছিলেন, অর্থাৎ বরপের রহমতুল্লাহ আলাইহির কথা যদি বলতে যাই, তিনি তিনার সাধনা আধ্যাত্মিকতার মাধ্যমে নিজের অন্তরের কাম নির্লজ্জতা এবং কপটতা এবং সকল ধরনের বেহায়পানা এগুলোকে নিজের সাধনার মাধ্যমে একেবারে জলাঞ্জলি দিয়েছেন এবং একেবারে বিনাশ করে দিয়েছেন। সাথে তিনার সাধনার মাধ্যমে তিনি পরোপকারী, নম্রতা, বিনয়, দয়াদ্র এবং তিনি এমন ইবাদত রিয়াজত করেছেন যে ওনার এক ওই যুগের আল্লাহর ভলি বলতে লাগলেন যে আমি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে শুনেছি, ওসমান হারুনী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন আমি গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নিজের মোবারক মুখ থেকে শুনেছি যে তিনি বলতে লাগলেন যে আমি যখন জঙ্গলের গভীরে গিয়ে সারা রাত ইবাদত করতাম, রিয়াজত করতাম, মুশাহেদা করতাম, তখন শয়তান জিনরা বিভিন্ন বেশভূষণ ধরে এসে আমার ইবাদতকে ভঙ্গ করার চেষ্টা করতো, তারা অনেক কিছু নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসতো। তো আমি এই বিষয়ে কখনো ভীত সংস্থ হইনি এবং আমার ইবাদত থেকে আমি বিন্দুমাত্র পিছপা হইনি।
আল্লাহ,
আমার এই মনোবল, এই ধৈর্য এবং আমার ইবাদতের মধ্যে যে একটা নম্রতা, বিনয়, সেগুলো আমি বজায় রেখে যখন আমি ইবাদত করতাম তখন গায়েবীভাবে আওয়াজ আসতো, হে আব্দুল কাদের, তুমি তাদের বিরুদ্ধে মোকাবেলা করো। তখন আমি গিয়ে যখন মোকাবেলা করতাম, আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আমার সাথে আসতো এবং আমি তাদের উপরে বিজয় লাভ করতাম।
সুবহানাল্লাহ।
এখন গসফাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই যে সাধনা করা এবং সাধনাটাকে ধরে রাখার প্রধান মাধ্যম হলো বিনয়, নম্রতা এবং এই নিজের আদব কায়দাকে বজায় রাখা। তো এটা হচ্ছে অনেক বড় উপদেশ। জি, এটা অনেক বড় একটা আমাদের জন্য উপদেশ যে দেখুন আমরা এটা ধরে রাখতে পারি না কোনটা নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য। আমরা আমাদের এই যখন একটু স্ট্যাটাস ভারী হয়, যখন আমাদের পদ একটু ভারী হয়, তখন আমরা আমাদের যে নম্রতা, বিনয় এগুলোর পরিবর্তে আমাদের মধ্যে অহংকার, রিয়া, আমাদের মধ্যে মানে একে অপরের প্রতি নিজেকে আমি তার উপরে ক্ষমতার প্রভাব, এগুলো নিয়ে আমাদের মনের মধ্যে একটা খারাপ ভাবনা চলে আসে। বরপীর আব্দুল কাদের জিলানী তিনি আলহামদুলিল্লাহ আউলিয়াদের সরদার, তিনার মধ্যে এমন কোনো লেশমাত্র কোনো হিংসা, বিদ্বেষ, অপরের ব্যাপারে কুধারণা, যেমন ওনার একটা উপদেশের মধ্যে এমনও আছে, তিনি বলতেন কেউ যদি কসম কাটতো আমি তার উপরে দয়াবান হয়ে যেতাম, কিন্তু সে কি করেছে না করেছে আমি সেটা দেখতাম না এবং কুধারণা করা আমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে ছিলই না। আমি কাউকে অনন্তক কাউ দোষারোপ করতাম না এবং আমি অনন্তক কথাবার্তাও পছন্দ করতাম না। আমার খানকাতে যারা আসতো, আমার অর্থাৎ ইমের যে খানকা ছিল, এখানে যারা আসতো তারা এখানে কোনো ধরনের হাসি, টাট্টা, মস্কারা এগুলো করতো না, কারণ গাসেপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন হাসি, টাট্টা, মস্কারা এগুলো শোনা এবং বলা পছন্দ করতেন না। তো সবাইকে উপদেশ দিতেন যে যখনই যতক্ষণ বসে থাকবে ভালো কাজ, জিকির, আজগার এগুলো করতে থাকবে। এবং এর পাশাপাশি গাসেপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ধনীদের সাথে কখনো আপোষ হতেন না, অর্থাৎ ধনীদের কাছে গিয়ে লিয়াজও করতেন না। হ্যাঁ, কারণ অনেক সময় আমরা আমাদের দেখা যায় অনেক আলেম ওলামারা, ভণ্ড দরবেশরা কি করেন, বিভিন্ন এই ধনী ব্যক্তিদের সাথে লিয়াজও রেখে নিজের উপদেশ যেটা পেয়েছেন বা নিজের যে একটা আধ্যাত্মিকতা পেয়েছেন সেটাকে ভঙ্গ করে ফেলে এবং তাদের তাদের মন খুশি রাখার জন্য যখন যেটা দরকার তাদের হাঁর সাথে হাঁ মিলিয়ে ফেলতেন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কখনো কোনো ধনীর সাথে এভাবে লিয়াজ করে চলতেন না, আরও বিরক্তবোধ করতেন, উনি এদের থেকে দূরে থাকার চেষ্টা করতেন।
আসলে ওনারা শরীয়তের ক্ষেত্রে বা ইসলামের সৌন্দর্যের ক্ষেত্রে, হকের হকতার ক্ষেত্রে কাউকে ভয় পেতেন না,
ভয় পেতেন না। এবং কি ওই আইন প্রচলন ছিল যে কখনো রাজা বাদশাহদেরকে কোনো চিঠি লিখতে গেলে প্রথম তাদের প্রশংসা করতে হবে।
আল্লাহ,
বরকের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন ব্যক্তি ছিলেন যে তিনার মধ্যে কোনো এই রাজা বাদশাহর খোয়াইশ বা তাদের থেকে নাজরানা পাওয়ার খোয়াইশ ছিলেন না। তিনি কখনো প্রশংসনীয় কিছু বলতেন না, উল্টা আরো বাচ্চাদেরকে নসিহত করতেন এবং বলতেন যে আমি আশা করি তোমার দ্বারা এই কাজটা হবে, তুমি এটা করে করো, এভাবে চিঠি পাঠাতেন এবং বাচ্চারাও সেটাকে সাদর গ্রহণ করে চুমু খেতেন।
সুবহানাল্লাহ।
সুন্দর সুন্দর উপদেশ দিতেন বাচ্চাদেরকে। তো তিনি দেখেন ধনীদের থেকে ধনীদেরকেও তোয়াক্কা করতেন, আবার গরিবদের
মানে এখানে এখানে একটা পয়েন্ট, এটা মানে আমরা কোনো সময় দেখা যায় যে গরিব সে কোনো খারাপ কাজ করে তাকে এমনি হাত বাড়িয়ে থাপ্পড় দিয়ে হলো মানা করি, কিন্তু যদি কোনো ধনী ব্যক্তি খারাপ কাজ করে তাকে বলতো আমরা ভয় পাই বা লজ্জা লাগে একটা, যেরকম
এখান থেকে আরেকটা ইয়ে ছিলেন যে মানে আদব শিষ্টাচার ছিল এইভাবে যে তিনি কখনো কারোর দোষকে তুলে ধরতেন না, কারোর দোষ ত্রুটি দেখলে এটাকে নিয়ে তিনি মাতামাতি বা বাড়াবাড়ি করতেন না, উল্টো উনি কারো বিরোধিতা করতেন না, শরীয়তের কোনো বিরোধিতা কারো থেকে প্রকাশ পেলে তিনি নম্র এবং বিনয়ীর সাথে তাকে কি করতেন তার সংশোধন করার চেষ্টা করতেন, এবং কারো ব্যাপারে কোনো ভুল ত্রুটি হলে কখনো আগ বাড়িয়ে সেটা ধরে দেওয়ার চেষ্টা করতেন না, কারণ অনেক সময় দেখা যায় কারো ভুল ধরতে গেলে ধরতে গেলে তার মধ্যে একটা কষ্ট বা অহংকার বিরাজ করে। তো গসফাক রহমানুল্লাহ আলাইহি তাকে হিকমতের সাথে ইলমে দ্বীনের মজলিসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তাকে সংশোধন,
মানে বিনয়ের সাথে সুন্দর মহব্বতের মাধ্যমে সংশোধন করতে,
এটাও কিন্তু আমাদের একটা সত উপদেশ যে আমরা আসলে হুটহাট করে কারো কখনো ভুল হলে সাথে সাথে ধরিয়ে দেওয়া তাকে অপমানিত করার সামনে
সবার সামনে বা বিভিন্ন ভাবে
আমাদের উচিত কখনো কারো ভুল ত্রুটি প্রকাশ পেলে
হিকমত
অবলম্বন করা। এতে করে কি বোঝা যায় যে ওই ব্যক্তি যদিও ভুল বুঝতে না পারে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস পর, কিন্তু তার ভুল সে যদি এই সিস্টেমে থাকে তার ভুল সে কিন্তু ধরতে পারবে, কিন্তু যেদিন সে তার ভুল ধরতে পারবে সেদিন ওই ব্যক্তির উপর সে আরো সম্মান বেড়ে যাবে যে আমার ভুল ছিল, কিন্তু আমাকে ভুলটাকে কি করে নাই মানে আমার দোষটা ধরে নাই, আমাকে সেদিন তিনি মানে নিজের যে একটা গ্যারাফিটি সেটা দেখাই নাই, সে আমাকে কি করেছেন মানে সাবাস জানিয়েছেন বা আমাকে আরো এই উৎসাহ দিয়েছেন কিন্তু আমার ভুল ধরতো কিন্তু ভুল ধরেনি, তো এটা দেখে তার মধ্যে কি আরো তার প্রতি ভালোবাসা
অনুশোচনা আসে,
নিজের প্রতি নিজের লজ্জা আসবে না আমি ভুল করে ফেলেছি।
এটাই হচ্ছে আসলে মূল বিষয় যে আল্লাহ পাক আল্লাহওয়ালারা দর্শশ্রোতা মানে মিরাজ ভাই যে খুব দুই একটা পয়েন্ট তুলে ধরেছেন আমার হুজুর গোসা পাকের ব্যাপারে, যে হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে রিয়াজতের ক্ষেত্রে ইনি আমাদের জন্য এটা শিক্ষা রেখে গিয়েছে যে বাধা অনেক আসবে কিন্তু যখন বিনয়ী একাগ্রতা আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি থাকবে অহংকার থাকবে না তাহলে অবশ্যই সফল কাম হওয়া যাবে। তো এটাই যে আসলে আল্লাহওয়ালাদের আর নসিহতগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয়, কেননা আসলে আমরাও তো অনেক সময় যেটা আমার হুজুর বলেছে আমরা অনেক সময় কোনো একটা ভালো কাজের মধ্যে স্থায়িত্ব পাই না বা কোনো একটা নেকির কাজের মধ্যে স্থায়িত্ব পাই না, কোনো ইবাদতের কাজের মধ্যে স্থায়িত্ব পাই না, তো অবশ্যই যখন বিনয়তা চলে আসবে অহংকার থেকে যখন আপনি বাঁচবেন এবং আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি পূজার মধ্যে যখন আপনি লেগে যাবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া মিলে যাবে এবং সঠিক পথ মিলে যাবে। এবং আরেকটি বিষয় জিনিস যেটা হুজুর তুলে ধরেছেন যে আসলে হুজুর কোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে হক কথা বলার ক্ষেত্রে সত্য বলার ক্ষেত্রে মানুষের সংশোধনের ক্ষেত্রে তিনি কখনো ছাড় দিতেন না, বরঞ্চ বিনয়িতা এবং আসান এবং হিকমতের মাধ্যমে মানুষের সংশোধন করা সেটা হোক ধনী সেটা হোক গরিব তিনি সর্বক্ষেত্রে সকল মুসলমানের ক্ষেত্রে দিনের কাজ নেকি দাওয়াতের কাজ তিনি করে গিয়েছে। তো এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকেও নেকি দাওয়াত দেওয়া বিনয়িতা অবলম্বন করা অহংকার মুক্ত হওয়ার সে তৌফিক দান করুন।
প্রত্যেকটা চরিত্র আমাদের জন্য এক একটা উপদেশ
মাশাআল্লাহ, এটাই তো আসলে আল্লাহওয়ালাদের শিক্ষণীয় বিষয়। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের আউলিয়া কেরাম আমাদের যে নসিহত ইনাদের জীবনকে আমাদের আইডল হিসেবে বেছে নেওয়ার তৌফিক দান করুক। দর্শক আমাদের অপর মোবাইল লিগে দাওয়াত সাহেব মাসাল আমাদের সুলাইমান মাদিনী হুজুর উপস্থিত আছেন মাশাআল্লাহ, আমাদের সুলাইমান মাদিনী হুজুর থেকেও ইনশাআল্লাহ আরেকটু আমার হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলার সৎ উপদেশ সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। নসিহত আসলে ইসলামের মধ্যে দীন ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়
নিঃসন্দেহে,
কেননা নসিহত যতদিন পর্যন্ত
জি
মানুষের মাঝে জারি থাকবে
জি
প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ নসিহতের বরকতে তার জীবনকে সুন্দর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দীনের ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে দীন কি আর দীন ও আর নসিহা, দীন মানেই হচ্ছে নসিহত উপদেশ, আর উপদেশ দেওয়া বা উপদেশ নেওয়া
জি
আমরা অনেকের মাঝে এটা থাকে যে উপদেশ গ্রহণ করাটা অনেকের সময় অনেকের কাছে কঠিন হয়ে যায় যা উপদেশ মানতে চায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করলেন ইন্না ফি যালিকা লাযিক্রা লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ নিশ্চয়ই তারাই উপদেশ গ্রহণ করতে পারবে।
আচ্ছা,
তাহলে যারা জ্ঞানী তাদের একটা স্তর হচ্ছে যে তারা উপদেশ গ্রহণ করুন। আল্লাহ পাকের নেককার যারা বান্দা ছিল, যেমন আপনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জীবনী যদি দেখেন, ইনি ছোট থেকে ছোট বাচ্চা থেকে নসিহত অর্জন করেছে,
আল্লাহ
নসিহত নিয়েছে। তো নসিহত কবুল করাটা, এটা আসলে আল্লাহ পাকের দয়া ছাড়া এমন হৃদয় এমন মন সকলের পক্ষে সম্ভব না। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আলহামদুলিল্লাহ বর্তমান এই জমানায় কিবলা শেখ হাদির কথা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মতো মহান ওলিয়ের কামেল আমরা পেয়েছি। আজকে যদি আপনি দেখেন পুরো দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামের মূল আজকে আমার আপনার মাঝে সুন্নতের লেবাস নিয়ে আসা,
আলহামদুলিল্লাহ
যতটুকু সম্ভব দিনের জন্য খিদমত করা, সবকিছুর পিছনে কিন্তু নসিহত বিষয়টা কাজ করে,
কাজ করে নিঃসন্দেহে।
মানুষ নিজেকে পরিবর্তন করছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে ওই নসিহতের বিষয়টা।
সুবহান।
আর যিনি নসিহত করবেন ওই ব্যক্তি যত রুহানিয়ত বলা হবে
আল্লাহ,
তো ওনার নসিহত থেকে মানুষ তত বেশি ফায়দা পাবে,
উপকৃত হবে,
উপকৃত হবে।
সুবহান।
যদি নসিহতের মধ্যে কোনো দুনিয়াবী উদ্দেশ্য না থাকে ওটার রুহানিয়তই আলাদা। আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে ভরা ইজতিমার ময়দান আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য মুবাল্লিগ, আমরা যদি দেখি দুনিয়াবী ক্ষেত্রে সে হয়তো মাদ্রাসায় পড়েনি বা তার মাদ্রাসার ইলিম ওই পর্যন্ত নেই, কিন্তু নসিহত আলহামদুলিল্লাহ এই মহলে থাকার বরকতে শিখেছে, বলার সৌভাগ্য হয়েছে। এমনও মুবাল্লিগের মাধ্যমে কেউ দাঁড়িয়ে রেখে দিচ্ছে,
সুবহানাল্লাহ,
কেউ সুন্নতের রঙে পরিবর্তন হচ্ছে। এটা শুধু ইলিমের কারণে না, কখনো ব্যক্তির জবানের কারণে কিন্তু পরিবর্তন।
আল্লাহ আল্লাহ।
আজকে আমরা যার কথা বলছি হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আর নসিহতের বিষয়টা আল্লাহ তাআলা যাদেরকে সৌভাগ্য দিয়েছে কিছু বলার, হ্যাঁ, যাদের বলার মালকা রয়েছে, যাদের এই সৌভাগ্য হয়েছে, এটা অনেক বড় একটা দয়া।
আলহামদুলিল্লাহ,
এটা অনেক বড় দয়া আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদেরও এটা দিনের জন্য প্রয়োজন যে আমার কথা মানুষ শুনে, এটা অনেক বড় শুকরিয়ার বিষয় যে আমি কেমন আমারটা মানুষ শুনছে আল্লাহ তাআলার দয়া। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আচ্ছা কেউ শুনে না, এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হ্যাঁ তোমরা বুঝাও উপদেশ দাও, কারণ উপদেশ মুমিনের উপকার আসে। তো উপদেশ কিয়ামত তক পর্যন্ত জারি রাখতে হবে। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গাউসে পাকের উপদেশ নিয়ে আলোচনা শুনে যেন আমরা শেষ না হয়ে যাই, এটার থেকে শিক্ষা। আবার অনেকে আছে যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উপদেশ বা আমরা অনুষ্ঠান করছি এটার, এটাও একটা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের অনেক বড় দয়া যে মানুষ মানার একটা সিস্টেম তৈরি করে দিয়েছে
আলহামদুলিল্লাহ
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলী আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে নসিহতগুলো আছে না, এক একটা বিষয়ের উপর আপনি পরিপূর্ণ একটা বয়ান এক ঘন্টা দুই ঘন্টার উপরে করতে পারবেন শুধু একটা বিষয়ের উপর। আপনি শুরুতে এটা বলার উদ্দেশ্য হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান কখন শুরু করলেন, নসিহত কখন শুরু করলেন, কোন জবান থেকে এনার নসিহতগুলো বের হয়।
আচ্ছা
আমরা যদি দেখি যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন জ্ঞান অর্জন করছেন, তো সারমর্ম এতটুকু সংক্ষিপ্ত বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্নে দিদার নসিব হল।
সুবহানাল্লাহ।
তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উপদেশ দিলেন, নির্দেশ দিলেন যে হে আব্দুল কাদের তুমি মানুষের কাছে বয়ান করো, নসিহত করো। যাকে নসিহত করার জন্য আমার নবীজি নিজের জবানে
বলেছেন,
ওনার নসিহতটা কেমন হতে পারে? হ্যাঁ সুবহানাল্লাহ। তো ইনি বললেন যে আমার তো বলতে একটু ভয় লাগে, আমি কী করতে পারি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুখে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলীর জবানে সাতবার থুতু মুবারক দিয়েছে,
সুবহানাল্লাহ,
এবং নির্দেশ দিয়েছে যে এখন মানুষের কাছে তুমি উপদেশ দাও, বক্তৃতার আলোচনা করো,
আল্লাহু আকবার,
বক্তব্য দাও। তিনি যখন বক্তব্য দিতে শুরু করলেন তো মানুষ ওই বয়ানে বা ওই মজলিসে চিৎকার আওয়াজ শুরু করলেন। তখন আবার আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু
তাআলা আনহু
দিদার নসিব হল,
সুবহানাল্লাহ।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি কেন বয়ান করছেন না, নির্দেশ উপদেশ দেন। তখন বললেন যে আমি তো দিতে চাই, মানুষ আওয়াজ করছে কী করতে পারি? ওনাকে বললেন যে আপনি হা করেন। হা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয়বার থুতু ইনার মুখের মধ্যে দিলেন।
আল্লাহ।
তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে আপনি সাতবার কেন দেন নাই? হ্যাঁ আসলে নবীর মহাব্বত যেহেতু কিছুদিন পূর্বে আমাদের 1500 বছর ঈদ মিলাদের নবী গিয়েছে,
সুবহানাল্লাহ,
সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে কেমন মহাব্বত করতেন না? এসকো একটা আগেও শুনলাম নাত শরীফ, নাত শুনলে অন্তর আলহামদুলিল্লাহ শীতল হয়ে যায়।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাঝে এসে বুঝাচ্ছেন যে আমার নবীজি সাতবার দিয়েছে, আমি কিভাবে সাতবার দিতে পারি?
সুবহানাল্লাহ।
আমার আকা সাতবার দিয়েছে তো গোলাম ছয়বার দিবে, এটাই স্বাভাবিক।
আল্লাহ
সাতবার কিভাবে দিতে পারে? তো ওই মুখের বাণী হচ্ছে, আয় হায়, ওই জবান থেকে উপদেশ বের হচ্ছে।
আল্লাহ,
এই উপদেশগুলো কেমন হবে? আসলে এক দুইটা উপদেশ বলার চেষ্টা করব।
মাশাআল্লাহ।
হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন উপদেশ দিলেন, বললেন যে কুন লিল্লাহ ইয়াকুনিল্লাহু লাকা। আল্লাহু আকবার। বললেন তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাও। আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে।
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। এই একটা উপদেশের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের জীবন এটাই পার
হবে। বেড়াপার।
আজকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা
আলাইহি, আল্লাহ
আল্লাহ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আজকে আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলী আর সত্তায় আমরা যদি দেখি এনারা এনাদের জীবন আল্লাহর জন্য কুরবানি করেছেন, আল্লাহর হয়ে গিয়েছেন, আজকে পুরো পৃথিবী এনার পিছনে চলে।
আল্লাহু আকবার।
আবার যদি দেখেন অপর জায়গাতে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলী খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহত করলেন।
জি,
বললেন লা খায়রা ফি মাসিয়াতিল্লাহ। এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। লা খায়রা বলেন যে কল্যাণ নেই, কোনো উপকার নেই, কোনো এর মধ্যে ফায়দা নেই। কি? ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে।
আল্লাহু আকবার।
আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কোনো ফায়দা নেই। তাহলে আপনি যদি দেখেন এই বিষয়ের সাথে আবার বললেন সত্য বলো যদিও তা তোমার বিপক্ষে যায়। এই যে নসিহতগুলো যদি একটু খেয়াল করি, আজকে আমরা মিথ্যা কথা অনেক সময় বিপদে পড়লে বা আমার মনে হচ্ছে আমি বিপদে পড়ে যাব, কিন্তু এটা মনে রাখবেন যে মিথ্যা কখনো মানুষকে মুক্তি দিতে পারে না।
সুবহান ভাই, মাশাআল্লাহ, আপনি যেটা বলছেন, আপনি যে কয়েকটা বাণী বললেন না, একটু আগে আপনি বলেছেন যে এতগুলো নসিহতগুলো নিয়ে যদি কথা বলা শুরু হয় মনে হয় ঘন্টার পর ঘন্টা
চলে যাবে,
কিন্তু এরপরও মানে একটা এক দুইটা বাক্যের মধ্যে কতগুলো যে
সুন্দর কথা।
আপনি যেটা প্রথম বললেন মাশাআল্লাহ, তুমি আল্লাহর হয়ে যাও,
আল্লাহ তোমার হয়ে যাও।
সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের দরবার আমরা সেই জন্যই যাই। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার পথ শিখায়, আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে অর্জন করা যায় এটাই শিখায়।
মাশাআল্লাহ।
তো এই জন্য মাশাআল্লাহ আমরা কখনো এটা বলবো না যে আল্লাহর ওলির কি প্রয়োজন,
আল্লাহর
ওলিদের কাছে কেন যাবো, বা অনেক রকমের কথা।
আল্লাহ আল্লাহ।
আপনি যদি এতটুকু দেখেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন আরেকজনে খুব সুন্দর করে বলেছেন যে সত্য বিদ্যমান থাকে, সত্য বিদ্যমান থাকে, আর মিথ্যা তৈরি করতে হয়।
আল্লাহ।
তো আপনি যদি একটু চিন্তা করেন যে কোনো মিথ্যার ক্ষেত্রে আপনাকে তৈরি করতে
হবে,
আর একটা মিথ্যার আড়ালে কিন্তু শত শত মিথ্যা বের হয়ে যায়,
বের হয়ে যায়,
একটাকে আপনি ঢাকার
দরজা খুলে যায়,
খুলে যায়। একটু যদি চিন্তা করেন এই বিষয়টা যে আপনি দিনী মাসালার ক্ষেত্রে,
জি জি,
আল্লাহ না করুক আপনি নামাজ পড়েন না, বলা হচ্ছে যে আপনি এটা মানুষের কাছে প্রচার করিয়েন না যে আপনি নামাজ পড়েন না, বা এটাও বলিয়েন না যে আপনি নামাজ পড়েছেন, অর্থাৎ বললেন যে গুনাহকে প্রকাশ করা এটাও
গুনাহ।
তাহলে বোঝা যায় যে আসলেই যেই কোনো ক্ষেত্রে গুনাহ, এটা প্রকাশ করা যদি গুনাহ হয় তাহলে একটা গুনাহ এটা কত বড় অন্যায় হতে পারে।
আবার চিন্তা করেন
যে এটা প্রকাশ করে দেওয়াটা কি রয়েছে,
গুনাহ রয়েছে, আবার তাহলে গুনার ক্ষতিটা কত হতে পারে। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আসলে বলতে গেলে এভাবে আমার হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সদুপদেশটা বাণী এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আসলে আল্লাহ পাক কেমন দয়া করেছে আজকে আমাদেরকে হুজুর গাউসে পাকের আলোচনা করার এবং আপনাদের শোনার সৌভাগ্য হচ্ছে। এবং কয়েকটা কথা আমার হুজুরের আসলে মন কেড়ে নিয়েছে, যেমনটা যে আসলে আমরা কত মানুষের জবানে নসিহত শুনি, আর সেই নসিহতটা যদি হয় সকল ওলিদের সর্দারের নসিহত, তাহলে সেই নসিহতের মধ্যে কতটুকু মানে হিকমত সেখানে লুকিয়ে আছে। হ্যাঁ, আর আসলে সবার কথা সবার শুনে না, সবার নসিহত সবাই শুনে না, যার নসিহত শুনে সেটা আল্লাহ পাকের অনেক বড় নিয়াম। তো এটাও যদি গভীর চিন্তা করে হয় আসলে আল্লাহ পাক আজকে আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আজকে আপনি এলাকার কোনো ইমাম সাহেব, আজকে আপনি এলাকার কোনো মুরব্বী হতে পারেন, আজকে আপনি গড়ের কর্তা হতে পারেন, এক কথায় যার কথা আজকে মানুষ শুনছে, যার নসিহত আজকে মানুষ গ্রহণ করছে, এটার পিছনে যদি আপনি সার্ভে করেন এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কারণ এমনও আছে মানুষ বকবকাচ্ছে কিন্তু তাকে কেউ পাত্তাও দেয় না, তাকে কেউ গুরুত্বও দেয় না। তো আজকে মানুষ আমার কথা শুনছে, মানুষ আজকে আমাকে দাম দিচ্ছে, মানুষ আজকে আমাকে সালাম দিচ্ছে, মানুষ আজকে আমাকে সম্মান করছে, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, এটা শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক এবং আউলিয়া কেরামের যে নসিহত এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। কিছু কল এস এম এস নিবে মাশাআল্লাহ, আমাদের আমাদের কল করছেন, এস এম এস করছেন, এরপর ইনশাআল্লাহ আমরা আপনার একটি সেগমেন্টের দিকেও আগাবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন।
আমি গাজীপুর থেকে মহিউদ্দিন, আমি একটি নাতি রাসূল শুনতে যাচ্ছি, মাদানী মদিনে আছে।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ। আমি আহলে সুন্নাহ দাওয়াত খাতমুল আলিয়ার লিখিত নাত ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ। চেষ্টা করা হবে, নাত প্রবেশকারী ইসলাম ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। সঙ্গে থাকার অনুরোধ। পরবর্তী কল।
মোহাম্মদ মামুন, আমি সারাদিন আপনাদের চ্যানেল দেখি তো খুব ভালো লাগে আমার। আমি এই চ্যানেল দেখে নামাজ শুরু করে দিছি এবং তাহাজ্জুদ পড়ি প্রতিদিন, দেখি আপনাদের চ্যানেল।
আল্লাহ 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 আল্লাহ, মাশা আল্লাহ মাশা আল্লাহ। আসলে আপনাদের এই ধরনের কল শুনে আমাদের অনুপ্রেরণা জাগে, মদানী চ্যানেল মাশা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আপনাদের সৎকার নামাজি বানিয়ে দিক, যে মদানী চ্যানেল দেখে নামাজি হওয়ার সৌভাগ্য। আসলে শুধু আপনি একজনই বা কেন, আল্লাহ পাকের দয়ায় বলতে গেলে এরকম হাজারো লাখো যুবক আছে যারা আলহামদুলিল্লাহ আপনার এই মদানী চ্যানেল দেখে তারা নামাজি হচ্ছে। শুধু নামাজি নয় বরঞ্চ ইমানের দৌলতও পেয়ে যাচ্ছে। তো সেজন্য আপনি নিজে দেখবেন, এভাবে আপনি যে বরকত পেয়েছেন সে বরকতটা অন্যের কাছে ছড়িয়ে দিবেন মদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে নিজেও মদানী চ্যানেল বাংলা দিকে অপেক্ষা দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। পরবর্তী কল।
কুমিল্লাই বলছিলাম, আমার নাম মোহাম্মদ আশরাফুল, আমি একটা নাতে রাসুল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পুরো করার জন্য। একটা একটা দাওয়াত মাশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিই মাশাআল্লাহ। যখন শুনলাম যে এক দর্শকের কথা যে মদানী চ্যানেল দেখে যে নামাজি হয়ে যাচ্ছে, আল্লাহ আকবার, মদানী চ্যানেল দেখে ইমানের দৌলত পেয়ে যাচ্ছে, মদানী চ্যানেল দেখে হ্যাঁ ঘরে ঘরে আমার নবীর আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে মানুষ চলা শুরু করে দিচ্ছে, তো আপনারা কি চান না এই মদানী চ্যানেল এর প্রসার আরও বৃদ্ধি পাক? তো আলহামদুলিল্লাহ এই যে মদানী চ্যানেল চলার পিছনেও আসলে কোটি কোটি টাকা খরচ হয়। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী অক্টোবর এর 10 তারিখ পর্যন্ত, স্পেশালি এই তারিখ স্পেশালি আলহামদুলিল্লাহ মদানী ফান্ড অর্থাৎ দিনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য, দাওয়াত ইসলামের জন্য, এই ধরনের মদানী চ্যানেলের জন্য, এই নেকির কাজ চালানোর জন্য যে অর্থ প্রয়োজন হয় সে অর্থ কালেকশনের কর্মসূচি অর্থাৎ টেলিটোন এক ইউনিট মাত্র 5,000 টাকা আলহামদুলিল্লাহ নির্ধারণ করা হয়েছে। এর জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দোয়াও দিয়েছে যারা এই নেকির কাজে শরিক হবে তাদের জন্য, সুবহানাল্লাহ। যে এই মদানী চ্যানেলের মাধ্যমে কত যে খেদমত হচ্ছে, এই খেদমতে আপনি কেন বা শরিক হবেন না? আমি অনুরোধ করবো আপনার পরিবারের পক্ষ থেকে এক ইউনিট হোক, দুই ইউনিট হোক, আপনার মৃত মা বাবার ইসালো সবের জন্য দিতে পারেন আপনি এক ইউনিট দুই ইউনিট। আল্লাহ পাক আমাদের সকলকে নেকির কাজে শরিক হওয়ার তৌফিক দান করুক। যে দর্শক শ্রোতা, চিলানের বাদশাহ অনুষ্ঠান আমার হুজুর গোসের পাক নিয়ে আলোচনা হচ্ছে, তো আসুন আমাদের আমির আহলে সুন্নাহ দামোদর কাতমুল আলিয়া ইনার জাবানে হুজুর গোসের পাকের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে শোনার সৌভাগ্য অর্জন করবে একটি ভিডিওর মাধ্যমে। জি,
জিলানি এবং গিলানির মধ্যে পার্থক্য কি?
ফারস শহরের একটি গ্রাম গিলান নামে ছিল এবং গিলানে আমার আকা গৌসে আজম জন্মগ্রহণ করেন, যাকে আরবিরা জিলান নাম দিয়েছেন, কারণ আরবিতে গাফ নেই। এবং আজামি, আচ্ছা আজামি কাকে বলে অনেকে এটি জানে না, এমনিতে ইরানকে আজাম বলে, কিন্তু সত্যিকারের আজামি তাদেরকে বলা হয় যারা আরববাসী নন। প্রত্যেক ওই ব্যক্তি যারা আরববাসী নয় তাদের আজামি বলা হয়, আজামি। আমার মুর্শিদ গাউসে পাক আজামি ছিলেন, আমরা হলাম কি আজামি। ফারসের একটি গ্রাম গিলান নামে ছিল গাফ দিয়ে গিলান, আরববাসীরা সেটাকে জিলান নাম দেখেছেন, এভাবে জিলানি গিলানি উভয় শব্দ ব্যবহার হয়ে থাকে। অনেক সময় গৌসে পাকের সাথে মানুষ গিলানি বলে থাকেন, অনেক সময় জিলানিও বলে থাকেন, তো এই দুইটি সঠিক শব্দ, যেখানে যেমন রীতি তেমনই বলে, কেননা তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটি আজাম, এমনিতে তো এটার আসল গিলানি, তো এই গিলানি খুবই নিকটে সঠিক হওয়ার, কিন্তু আমাদের এখানে যেহেতু জিলানির প্রচলন বেশি এই জন্য আমরা গিলানি বলতে গেলে না মানুষ আমাদের বোঝাতে আসবে, আমরা তাদের বোঝাতে গেলে তারা বুঝতে চাইবে না, বলবে অমুক জিলানি বলে, অমুক জিলানি বলে, তিনিও সঠিক বলছেন হয়তো। তো এই জন্য গওসে আজম জিলানি সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু আলা মুহাম্মদ।
হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জিলানি এ ব্যাপারেও আমরা শুনলাম, পাশাপাশি আসলে আমির আহলে সুন্নতের হিকমত পড়া মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন হলো। আসলে অনেকগুলো বিষয় এমন যে আপনার যে এই কাজটা করা রং না, হ্যাঁ, বা সঠিকও না, কিন্তু অনেক সময় আবার হিকমত এর কারণে, মানে হিকমতের কারণে, হিকমতের উপর আমল করতে গিয়ে হিকমতি আমলে অনেকগুলো বিষয় মাশাআল্লাহ আমাদের পদক্ষেপ নিতে হয়। তো তার একটা উদাহরণ আপনারা শুনলেন জিলানি এবং গিলানি নিয়ে। তো আল্লাহ পাকের দরবার দু, আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের যে পথ সে অনুযায়ী নিজের দুনিয়া জীবনকে সাজানোর তৌফিক যেন দান করে। দর্শক, অনেকে আপনারা মাশাআল্লাহ আমাদেরকে অনুরোধ করেছেন, আমাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে আপনারা নাত শরীফ শোনার বা কালাম শোনার। তো আমি এর সাথে আমিও একটু অনুরোধ করবো, আমার হুজুর গোসে পাক একটা মানকাবাত মাশাআল্লাহ যদি হয়ে যায়, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেন মানকাবাত ইনশাআল্লাহ আমরা সবাই একই সাথে আমার হুজুর গোসে একটা মানকাবাত শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের নাতকা ইসলামে দেখে ইনশাআল্লাহ, যেখানে আমাদের এতক্ষণ পর্যন্ত হুজুর গোসে পাকের আলোচনা হচ্ছে এবং আমরা আমির রাসূল জবানও হুজুর গোসে পাকের আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আসুন আমরা সবাই একটা মানকাবাত শোনার সৌভাগ্য অর্জন করবো। জি
তোমারে
या गौसे आजम देखाओ नीले गुंबज तुम्हार गौसे आजम देखाओ नीले गुंबज तुम्हार गौसे आजम
সুবহান আল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় দয়া আর হুজুর গোসে পাকের রসুলা আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক মাশা আল্লাহ। আমার সুবহান মাদিন হুজুর বলছিলেন কয়েকটা কথা আপনার আমি কেটে নিয়েছিলাম যে হুজুর গোসে পাক কিছু উপদেশ আপনি বলছিলেন মাশা
আল্লাহ। আসলে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উপদেশ মাঝখানে মাশাল্লাহ মানকাবাদ শুনলাম যে মানকাবাদ পড়েছে যে তোমার দরবারে বোলাও তোমার
আল্লাহ আল্লাহ,
তো হয়তো আমার অনেকের এটার অর্থ বুঝে না আসতে পারে। তো দেখেন আল্লাহর ওলি যারা রয়েছে না, আল্লাহর ওলি কিছু জায়গা থাকে যেখানে আল্লাহ পাক দোয়া কবুল করেন, তো এর মধ্য থেকে এই একটা ক্যাটাগরি রয়েছে যে যেখানে আল্লাহর নেককার বান্দাগণ শুয়ে আছেন
সুবহানাল্লাহ,
তাদের মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল
হয়।
এবং বলা হয়ে থাকে যে আপনি যদি আল্লাহর ওলিদের কাছে যান, বরঞ্চ বলা হয় যে যেখানে ইন্দা জিক্রি সালিহিন তানজিলুর রহমান, যেখানে নেককার বান্দাদের আলোচনা করা হয় ওখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ। তো যেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণে শুধু তাদের আলোচনা করার বরকতে,
আল্লাহু আকবার,
আর যে স্থানে খুদ আল্লাহর নেককার বান্দা শুয়ে আছেন
সেখানে তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এখন মূল যেটা বলছিলাম যে হুজুর গোসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনি এনার জীবনে যদি দেখেন ইলমে দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, ইলমে দ্বীন অর্জন করার জন্য কখনো জঙ্গলে কখনো বাস একাকিত্ব দুনিয়ার এক মানে সাইট হয়ে গিয়েছে, দুনিয়া চাইনি হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এখন আমরা বর্তমানে যারা রয়েছি তো আমরা তো এরকম আমাদের ওই আমরা হচ্ছে দুর্বল, আল্লাহর ওলিরা আল্লাহ পাকের দেয় ইনি চাইলে শাফাত করতে পারেন, আল্লাহ পাকের প্রদত্ত। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন উপদেশ দিয়েছেন, আবার মাঝে মধ্যে মাশাআল্লাহ এনাদের কিছু বাণীও রয়েছেন, যেমন হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা এর বাণী হচ্ছে যে আমার মুরিদ তাওবা ব্যতীত মৃত্যুবরণ করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলার মুরিদ হওয়ার যে ফায়দা, আবার এটাও রয়েছে যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আমার সকল মুরিদদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে না যাব।
আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ইনাদেরকে আলহামদুলিল্লাহ ওই সহুলত দিয়েছেন, আল্লাহ পাক ইনাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন। তো এখানে এটা আমরা অন্য কিছু যেন না বুঝি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আল্লাহ পাকের
নেককার বান্দা যারা রয়েছেন, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার জীবনের যে উপদেশের মধ্যে খুবই সুন্দর একটি উপদেশ দিয়েছেন, তিনটি উপদেশ। সর্বপ্রথম হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে তোমরা সর্বপ্রথম নিজের যে আকাঙ্ক্ষা রয়েছে আকাঙ্ক্ষার বাতিকে তোমরা নিভিয়ে দাও, আকাঙ্ক্ষার যে বাতি রয়েছে সেটাকে নিভিয়ে দাও।
আল্লাহ,
দুনিয়াতে বড় আশা, দুনিয়াতে দুনিয়া পাওয়া আজকে অনেকের চিন্তাভাবনা থাকে যে দুনিয়া দুনিয়া, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে আকাঙ্ক্ষার যে বাতি রয়েছে এটাকে তোমরা নিভিয়ে দাও। নাম্বার দ্বিতীয় একটা নসিহত করলেন যে তোমরা যেই লুব রয়েছে, লুবের চাদরকে তোমরা বড়
করিও না,
খুলিও না, এটাকে সংক্ষিপ্ত করে ফেলো লুবের চাদর। তৃতীয় নম্বরে বললেন আল্লাহু আকবার, বললেন যে নামাজ এমন ভাবে আদায় করো যেমন ভাবে বিদায়, বিদায়ের জন্য বিদায় গ্রহণকারী, বিদায়ের জন্য প্রস্তুতকারী যে ব্যক্তি নামাজ পড়ছে তার মতো নামাজ আদায় করো।
অর্থাৎ
বুঝাতে চাচ্ছেন যে আমি আপনি যে নামাজটা পড়বো এভাবে পড়বো যে এটা আমার জীবনের
শেষ নামাজ।
কেউ যদি এটা মনে করে যে আমি এই নামাজটা পড়লেই, আমি সালাম ফিরালেই আমার মৃত্যু হবে, বলেন তো তার নামাজে কখনো দুনিয়ার চিন্তা আসবে?
তার
নামাজে কখনো দুনিয়ার সমস্ত খেয়াল তার নামাজের মধ্যে আসবে?
তার নামাজের সুরাও যদি ইমাম সাহেব বড় করে বৃদ্ধি করে ফেলে সে আর বিরক্তি হবে না,
সে আর বিরক্তি হবে না। অনেকের অনেক
আমাদের মধ্যে অনেকে আছে,
আল্লাহ পাক আমাদের
আল্লাহ পাক হিফাজত করুন।
আর হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি তাআলাহি আরো সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝালেন যে আমরা যে দুনিয়ার পিছনে ঘুরছি না, যে দুনিয়া দুনিয়া দুনিয়া, বললেন যে এই দুনিয়াটা হচ্ছে সারমর্ম বলার চেষ্টা করছি যে দুনিয়াটা এটা আল্লাহ তাআলার কাছে এটার কোনো দাম নেই,
দাম নেই।
আল্লাহ তাআলার নিকট যদি দাম থাকতো তাহলে বলা হচ্ছে যে অমুসলিম কাফের যারা রয়েছে তাদেরকে বিন্দুমাত্র এদেরকে রিজিক দিত না। দুনিয়ার কোনো দাম নাই, এই দুনিয়াকে অর্জন করার জন্য দিন রাত একত্রিত করে যারা প্রবাসে থাকে, আপনি যদি খবর নেন 20 ঘন্টা 22 ঘন্টা 18 ঘন্টা ডিউটি, হ্যাঁ এভাবে ডিউটি করছে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য। আজকে যারা নিজেকে শিক্ষিত সমাজ দাবি করে, হ্যাঁ আল্লাহর বলিদেরকে মাজাল্লাহ অনেকে আছে মানতে চায় না, তাদের থেকে দূরে থাকতে চায়। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি যার থেকে দূরে থাকতে চাচ্ছেন এটার কারণ কি? এই যে দেখেন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলাহি আমাকে আপনাকে কি উপদেশ দিয়েছেন, বললেন যে দুনিয়া অর্জন করার জন্য এত কষ্ট, যেটা আল্লাহ পাকের নিকট রয়েছে এবং এটা হামেশা সর্বদা যে বিষয়টা থাকবে আখেরাত, এটা আল্লাহ তাআলার কাছে আছে এবং এটা আল্লাহ তাআলা এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন এবং বান্দাকে দিবে, এই চিরস্থায়ী বিষয়টাকে অর্জন করার জন্য কত কষ্ট করার দরকার।
দেখেন এখানে বিষয় হচ্ছে মূলত যেটা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ বলেছে আপনার এই মূল কথা থেকে যেটা বুঝলাম এতগুলা বর্ণনা থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর, ওই যেটা প্রথমে হুজুর বলেছে আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা করা থেকে পাচ্ছ। আপনি মাশাআল্লাহ প্রবাসের বিষয়টা তুলে আনলেন এবং আজকে যারা যুবক, আজকে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে তাদের এই একটা মূল কথা যে আজকে মানুষ আকাঙ্ক্ষা করার পিছনে লেগে গেছে, উচ্চ আকাঙ্ক্ষা, আমার এটা লাগবে ওটা লাগবে, কেউ বাইক আছে কার লাগবে, কার থাকলে লাক্সারিয়াস লাগবে, ব্র্যান্ডের লাগবে, টিনের ঘর থাকলে পাকা লাগবে, পাকা থাকলে আরো হাই স্টোরেজ লাগবে, অর্থাৎ এক কথায় আকাঙ্ক্ষার পিছনে পড়ে গিয়ে আজকে আমরা কি। এবং আসলে হুজুর গাউসে পাকের এক একটা বাণী যখন শুনছি তখন আসলে মিরাজবে মনে হচ্ছে যে মনে হচ্ছে না এটা সত্যই যে যে আমাদের হুজুর গাউসে পাক ইনারা মানে শয়তানের সাথে মানে লড়াই করে ইনারা আসলে বুঝে ফেলেছে শয়তান মানুষকে কিভাবে করে ধোকা দেয়, শয়তান মানুষকে যে ধোকা দেয় ধোকা দেওয়ার পয়েন্টগুলো আমাদেরকে মূল কি তুলে ধরেছে এর মধ্যে।
আমার উসমান ভাই বললেন না যে একটা উপদেশ যে তুমি আল্লাহর হয়ে যাও,
আল্লাহ তোমার,
আল্লাহ তোমার,
সুবহানাল্লাহ।
তারপর এখানে যে আবার গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বললেন সেটা আসলেই হক। দেখেন দুনিয়াতে আপনি কাউকে রাজি খুশি করাতে গেলে অনেক কষ্ট পড়ে যায়,
অনেক কষ্ট করতে হয়।
ধনীকে রাজি করতে গেলে গরিব বলবে যে আমরা গরিব বিদায়, সে যদি আমাদেরকে কি পাত্তা দিচ্ছে না। আবার গরিবদের সাথে মিশতে গেলে ধনী বলবে যে এর স্ট্যাটাসই নেই, এ আমাদের সাথে কীভাবে মিশবে। আবার প্রতিবেশী একটাকে মানাতে গেলে একটা নারাজ হয়ে যায়, সেই জন্য খালেক এক আল্লাহ, আল্লাহকে রাজি করালে সকল কিছু মাখলুকারই রাজি হয়ে যাবে। আর আমরা দুনিয়াতে বেশিরভাগ আসলে দেখেন যদি এই যে দুনিয়া দুনিয়া করতেছি, প্রবাসী ভাইদের কথা বললেন, এত কষ্ট করতেছে কারণ দুনিয়া পাওয়ার জন্য। আমরা যদি আখেরাত পাওয়ার চেষ্টা করতাম না, নদীর ওই কূলে যাওয়ার জন্য পুরো নদীটাই আমাকে পার হতে হয়। আমরা যদি পরকালের জন্য চেষ্টা করতাম তাহলে দুনিয়াও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিত। যেমন গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার কথা বলতেছি আমরা, তিনি দুনিয়াকে এত লাথি মেরেছেন দুনিয়া ওনার সামনে বারবার চলে আসতেছে। কীভাবে? ওনার মেজো ছেলে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি তাআলা খুব সুন্দর একটি ঘটনা শেয়ার করেছেন যে কিতাবের মধ্যে, যে বলতে লাগলো আমার বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে রওনা দিলেন, সাথে তিনার আলেম ওলামারা এবং ওনার বক্তবৃন্দরাও সাথে গেলেন। তো তিনি প্রতিমধ্যে তিনার সহচরদেরকে বললেন যে এমন একটা গরিব ঘরকে খুঁজে বের করো যেখানে আমরা আজকে রাত্রিটা যাপন করবো। বললো খবরদার কোনো ধনীদের ঘর না, গরিবের ঘর, এমন গরিব ঘর তোমরা বাছাই করো যেখানে আমরা রাতি যাপন করবো। এখন তল্লাশি করে একটা গরিব ঘর পেয়েছেন যেখানে স্বামী স্ত্রী আর একটা সন্তান একদম গরিব। তো বরপর আব্দুল কাদের জিলানী বলতেছেন আজকে এদের ঘরে আমরা কি সবাই রাত্রি যাপন করবো। তো তখন গেলেন ঘরের স্বামীকে ডাকলেন, বললো যে আমি আমি আজকে আপনার এখানে কি আমার সঙ্গী সাথী নিয়ে আপনার এখানে রাত্রি যাপন করবো। তো আলহামদুলিল্লাহ বড় পীরকে সবাই চিনতেন, ওনারও চিনে ফেলছে, বলছে যে আপনার মধ্যে একজন ওলি কামিলকে যদি আমি আমার ঘরে রাখার সৌভাগ্য পাই, এটা যদি আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়।
আলহামদুলিল্লাহ।
তো বললো যে কিন্তু আপনাকে যে মেহমানদারি করবো সামর্থ্য আমার নেই। তো বরফের আব্দুল কাদের জিলানী রহমত তারা বলতেছে আমি তোমার কোনো কিছু মহতাজ না, আমরা শুধু রাত্রি যাপন করার জন্য এতটুকু আমাদের চলবে, কিন্তু কোনো কিছু আমরা তোমার থেকে
এখানে
প্রয়োজন নেই আমার জন্য করার জন্য আমাদের জন্য। এখন এই কথাটা পুরোপুরি ইতিমধ্যে সেই গ্রামে ছড়িয়ে গেছে
যে অমুক ঘরের মধ্যে
হ্যাঁ বড় পীর এসেছেন। তো তখন ধনীরা কি করলো, তাড়াতাড়ি আসলে বললো যে হুজুর আপনার এখানে থাকার উপযুক্ত নয়, এই জায়গা আপনার জন্য, আপনি আমাদের এখানে আসেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সকল কিছু রিজেক্ট করে দিলেন, বললো যে না আমি এখানে থাকতে এসেছি আর আমি কোনো ধনীর ঘরে যাব না। এখন বড় লোকরা যখন ব্যর্থ হলেন, তারা ব্যর্থ হওয়ার পর কি করলেন, যতগুলো নাজ নেয়ামত খানা পিনা যত কিছু পেরেছেন সব ওই গরিবের ঘরে নিয়ে আসছেন। হ্যাঁ, তো বরবীর বলতেছে যে আমার আমার এবং সঙ্গী সাথীরা একটা কিছু এখান থেকে খাবে না।
জি,
যখন দুশা আমরা শুধু এখানে রাত্রি যাপন করবো, তো রাত্রি যাপন করেছেন, সকালে খাবারগুলো ধনীদেরকে বলতেছে এই গরিবকে তোমরা দিয়ে দাও, এরা তো খেতে পারতেছে না, এদেরকে দিয়ে দাও। তো দেখেন এই যে আমি বুঝতে চাচ্ছি গসেফাক রহমতুল্লাহ আলাইহি দুনিয়াকে লাথি মারে, কিন্তু সব দুনিয়া মানুষরা বড়রা বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কি কদমের মধ্যে স্বপ্নই আসতেছে। আর এখানে একজন গরিবকে আমার বরফের রহমতুল্লাহ আলাইহির একটা কারামত দিয়ে ওনাকে উপকার করে দিল। বরফের রহমতুল্লাহ আলাইহির একটি নসিহত হচ্ছে এরকম, দেখেন আজকে যদি বরফের এদের খাবার গ্রহণ করতেন বা এদের সাথে চলে যেতেন, তাহলে এদের তোষামতগিরি হয়ে যেত বা এদের কাছে ঋণী হয়ে যেত। হ্যাঁ, আমার বরফের চাই যে আল্লাহর কাছে শুধু ঋণী থাকবে, বান্দার কাছে নয়। সেজন্য বরফের রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষের নিকট যে কোনো ক্ষুদ্র আশা করা হতে বিরত থাকবে, কারণ এতে মর্যাদা সম্মান নির্ভরশীলতা ও শ্রেষ্ঠত্ব নিহিত থাকে, আর এ দ্বারা অনর্থক কাজ কথা ও চিন্তা ভাবনা হতে মুক্তি লাভ করতে পারবে।
সুবহানাল্লাহ।
হ্যাঁ, দেখেন আমরা ক্ষুদ্র আশা, আমরা অনেক সময় মহতাজি থাকি যে এই যদি আমাকে একটা মোবাইল সেট দিত, এ যদি আমার
মানুষের থেকে
চাওয়ার প্রবঞ্চনা আমাদের মধ্যে থাকে, এটাতে যদি আমি বের হতে পারি, তাহলে আমি এর এর সাথে আমার দুনিয়ার কোনো কাজ নেই।
এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস, এটাতে কেউ একবার পড়ে গেলে না সে বারবার কি হয়ে যায়,
লোভগ্রস্ত হওয়ার জিনিস।
জি জি,
এটার কারণে আপনি দুনিয়া থেকে মুক্ত হতে পারবেন।
আল্লাহ আল্লাহ।
আপনি একটা চাইছেন, একটা পাইছেন, তো আরেকটা পাওয়ার আপনার কামনা
যাবে, আশা থাকবে,
একটা পাওয়ার আপনার আশা জেগে যাবে, ইচ্ছে জেগে যাবে। যখন আপনি চাওয়াই বন্ধ করে দিবেন আর আপনার এটা থাকবেও না মনের মধ্যে যে আমি কোনো কিছু পাওয়ার আশা করি, তাহলে আপনার থেকে একটা অনেক বড় চিন্তা আপনার থেকে আল্লাহ তাআলা তুলে নেবেন, যেটা আপনাকে রিফ্রেশিং দিবে, মানে আপনার কোনো চাহিদাও নেই, আপনার কোনো টেনশনই নেই।
আর যার চাওয়ার অভ্যাস হয় না মিরাজ ভাই, এটা হচ্ছে যে সে পরনির্ভরশীলের মন মানসিকতা সৃষ্টি হয়ে যায় সারা জীবনের জন্য, সবসময় কারো অন্যদিকে চেয়ে থাকে সবসময়।
আর একটা উপদেশ আছে যে সময় তো খুব সংক্ষিপ্ত, কিন্তু মা বোনদের জন্য একটু বেশি দরকার। বরকের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শুধু পুরুষদের জন্য নয়, মা বোনদের জন্য উপদেশ করেছেন, এটা আমাদের মা বোনরা বেশি করে, যেটা হচ্ছে কোনো অবস্থায় কাউকে বদদোয়া ও অভিশপ্ত করবে না, ধৈর্য ও সংযমের সাথে তোমার উপর আপতিত অবিচার ও দুঃখ কষ্ট সহ্য করতে হবে, ফলে লোকজন তোমাকে মহব্বত করতে আরম্ভ করবে। কিন্তু আমাদের মা বোনরা এখন কথা কথা গজব বদদোয়া দেয়া, কিন্তু এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে কিন্তু এটা নিয়ে বেশি সতর্ক করেছেন, কারণ মিরাজ শরীফে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, অধিকাংশ নারীকে শুধু বদদোয়া দেওয়ার কারণে আর স্বামীর নাফরমানি করার কারণে জাহান্নামে দেখেছে, সেই জন্য বেশি বেশি সতর্ক করতে বলা হয়েছে। তো আপনি টেলিটনে দাওয়াত দিয়েছেন, আমি বলবো আপনারাও ইনশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আহ্বানে আপনারাও সাড়া দেন, যে মা বোনরা বেশি বেশি সতর্ক করুন, টেলিটন আসছে দাওয়াত ইসলামী ক্যাম্পে আপনি অংশগ্রহণ করেন, পাশাপাশি বদদোয়া দেওয়া থেকে আমার মা বোনদেরকে,
কারণ এখানে মা হোক বাবা হোক যেরকম দোয়া কবুল হয় সেরকম বদদোয়াও কবুল,
বদদোয়া কবুল হয়ে যায়, কারণ এমন একটা জানি না দোয়া কবুল হতে সময় কার কখন হয়ে যায়।
জি জি,
তো সেজন্য কোনো কিছু বদদোয়া দেওয়া থেকে তার জন্য হেদায়েতের দোয়া করেন, এতে দুটালা ফায়দা হবে, তার হেদায়েত হবে, নিজের একটা ভালো ধারণা সৃষ্টি হবে, সাথে বলা হয়েছে কি ধৈর্য, ধৈর্য ধরার জন্য। দেখেন দুনিয়াতে দুটা জিনিস অনেক কষ্টকর, একটা হচ্ছে উনি বেশি কষ্টকর বলতে নামাজ আদায় করা, হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা অনেক কষ্টের কাজ,
শয়তান আমাদেরকে
ঘেরাও করে, এটা তো জাহিরি ইবাদত, এটা কষ্ট। আর একটা হচ্ছে বাতিনি ইবাদত, যেটা ধৈর্য ধরা,
ধৈর্য ধারণ করা,
এই দুইটা সেদিন আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কি আমার কাছে তোমরা প্রার্থনা করো, কারণ এই দুইটা বেশি কষ্টকর, সেজন্য এই দুইটা
ফজিলত বেশি,
ফজিলত বেশি,
আল্লাহু আকবার।
সেজন্য আমরা ধৈর্যের সাথে যদি বরফের রহমতুল্লাহ আলাইহি যেটা আমাদের
নসিহত
নসিহত করছেন যে ধৈর্যের সাথে সবকিছু করার জন্য, যাতে করে এর মাধ্যমে কি হবে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি বদদোয়া দেওয়া বন্ধ করে দেন, তাহলে মানুষ আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে এবং আল্লাহ তাআলা আপনার প্রতি মহব্বত সৃষ্টি করে দিবে। আর মহব্বতের বান্দাদেরকে কেউ কখনো কষ্ট দেয় না। তো ইনশাআল্লাহ প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে। এখন একটা কথা হচ্ছে যে এই যে আজকে আপনি আমাদের বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ধৈর্যের বা এই সৎ উপদেশের কথা বলছেন, যে আসলে সৎ উপদেশ প্রদানকারীকেও ধৈর্য ধারণ করতে হবে এবং ইবাদত রিয়াজত করতে হবে, আর যারা এই উপদেশ অনুযায়ী চলার চেষ্টা করবে তাদেরকেও ফরজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান ফরজগার ব্যক্তিরা, দেখেন উপদেশ তো সবাই দেয়, একজন নেতা উপদেশ দেয়, একজন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেও সবাই উপদেশ দেয়। সবচেয়ে ভালো উপদেশ কোনটা, সবচেয়ে সফলকাম উপদেশ কোনটা, যেটা দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াবি হয়ে যাব এমন উপদেশ? তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়ালাদের মাধ্যমে আমরা যে উপদেশগুলো পাচ্ছি এবং আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন সেগুলো যদি আমরা পালন করি, দুনিয়াতে আমরা লাভবান হবো আখিরাতে ইনশাআল্লাহ।
এখান থেকে একটা কথা মনে পড়ে গেল আপনার কথা শুনে, সেটা হচ্ছে যে আসলে আজকে আমরা কতজনের উপদেশ শুনি, কতজনের উক্তি শুনি এবং কতজনের উক্তি সম্বলিত কিতাব পড়ি। আজকে অমুক সায়েন্টিস্ট এটা বলেছে, অমুক স্কলার এটা বলেছে, অমুক এটা বলেছে, আসলে এগুলোর মধ্যে আমাদের কেমন জানি মনে শুধু দুনিয়াতেই রয়েছে, শুধু দুনিয়াটা পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া আমার হুজুর গোসা পাক, এক উক্তি যখন কেউ শুনছে, কেউ যখন শুনবে, শুধু দুনিয়া না বরঞ্চ আকিরাতে তার নসিব হয়ে যাবে, সে দুনিয়া আকিরাত সকল ক্ষেত্রে সফল কাম হয়ে যাবে। জি জি।
আজকে আমরা যারা আল্লাহর বলিদেরকে বা ওনাদের, আমি এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু গাউসে পাকের মাস রয়েছে,
জি,
আমাদের শরীরে কিন্তু দুই রকমের রূহ হয়, একটা হচ্ছে জাহিরি আর একটা বাতিনি।
বাতিনি
শরীর যতদিন থাকবে ততদিন রূপ থাকবে, এটাই স্বাভাবিক। যখন আমরা ভুল পথে চলবো, হ্যাঁ, ভুল ডিরেকশন হবে, আর আপনি যখন দুনিয়াতে আছেন রূপ আপনার থাকবে না, এটা যদি আপনি নিজেকে দাওয়া করেন এটা ভুল, এটা কোনো সম্ভব না যে আমার রোগ নাই। ডাক্তারকে আপনি অস্বীকার করতে পারবেন না, ডাক্তারের কাছে যেতেই হবে আপনার।
জি জি।
আর ঠিক সেইমভাবে আমাদের এই অন্তর রুহানিয়তের ক্ষেত্রেও আমাদের শরীরে বাহ্যিক অসুস্থতা আসে না, কিন্তু বাতিনি অসুস্থতা আসে, যেটাকে বাতিনি রোগ বলা হয়। এই রোগেরও ডাক্তার আছে
আল্লাহ,
আর এই রোগের ডাক্তার হচ্ছে আল্লাহর ওলিও।
সুবহানাল্লাহ।
আপনি যদি চান আপনি বাতিনি রোগ থেকে বাঁচবেন, তাহলে আপনি শুধু দুনিয়ার পিছনে, শুধু আলেমের পিছনে ঘুরলে হবে না, আপনাকে আল্লাহর ওলিদের পিছনে ঘুরতে হবে।
সুবহানাল্লাহ।
আপনি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যারা বড় বড় আলেম ছিলেন, ওনাদেরকে দেখেন, ওনারা যতদিন ইলিম অর্জন করেছে,
জি,
অনেক বড় আলিম ছিল, ইনার জীবনটাকে চেঞ্জ হয়েছে, পরিবর্তন করেছে যেদিন থেকে আল্লাহর ওলিদের দরবারে গিয়েছে।
আল্লাহ আল্লাহ।
আপনি, আপনার কাছে রোগ আছে, আপনি এটা কিভাবে বুঝবেন? ডাক্তারের কাছে গেলে বুঝবেন, এমনি তো অনেকের কাছে মনে হয় আমরা সুস্থ,
কিন্তু
ডাক্তারের, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে ডাক্তারের কাছে যাইতে ভয় পায় যে গেলে আমার রোগ ধরা পড়বে। আপনাকে যেতে হবে, গেলে আপনি বুঝতে পারবেন যে আমার আসলে এই জায়গাতে সমস্যা। আপনি দেখেন গাছ পাখির বাণীগুলো এক একটা যদি পড়েন মনে হচ্ছে যেন ইনি আমাদের ভিতরে বসে এরপরে লিখছে।
আল্লাহ আল্লাহ।
আমাদের হৃদয়ে বসে লিখছে
যে আসলে শয়তান আমাদেরকে যে যত কোনো মাধ্যমে কি আমাদেরকে আজকে মনে করেন তার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, শয়তানের পথে। আর শয়তানের যে মূল মূল পয়েন্ট সেগুলো আছে গোসাপাকের বাণী আমরা শুনতে পাচ্ছি।
আপনি একটা বাণী যদি দেখেন, আর একটা বাণী আপনাকে বলবো, গোসাপাক রহমতুল্লাহ তাআলা শেষ মুহূর্তে এতটুকু, আপনি কারো কাছে যেতে হবে না, কিচ্ছু লাগবে না, গোসাপাকের এই বাণীটা শুধু শুনেন। বললেন, মান আরাফা নাফসাহু,
আল্লাহু আকবার,
আল্লাহ, যে ব্যক্তি নিজের নফস যদি আমরা বুঝতে পারি যে আমি আমার নফসকে, সিএনজি বা বিভিন্ন গাড়ির পিছনে আমরা দেখি লেখা থাকে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক, তো ওইটাই যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনে নিয়েছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে মূল শিক্ষা আসলে, যে নিজেকে নিজে কখনো ধোঁকা না দেওয়া, হ্যাঁ, আল্লাহ তার রাসূলের পথে চলে আসা। তো এবং হুজুর গোসা পাক রহমতুল্লাহ আলাইহি, ইনার যে সুবহানাল্লাহ দেখানো পথ, ইনার যে উক্তি, আসলে তো আমরা ইনাদেরকে মহব্বত না করার কাদেরকে মহব্বত করবো? হুজুর বলেন আমাদের, আসলে আমরা ইনাদের পথ ছেড়ে আমরা কোথায় যাব? তো এটাই তো দাওয়াত ইসলাম আজকে আমাদেরকে বলছে যে আলহামদুলিল্লাহ হুজুর গোসা পাকে যেন আশিক আমরা হয়ে যাই। আপনি আজকে দেখতে পাবেন মাশাআল্লাহ আমির আল সুন্নাহ দাওয়াতুল কাতমুল্লাহ আলী আমাদের মুজাকারার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে আমরা যেন হুজুর গোসা পাককে মহব্বত করি, হুজুর গোসা পাককে যেন জিকির করি, হ্যাঁ, হুজুর গোসেপাকের যেন নাম নেই, আর হুজুর গোসেপাকের নাম নেওয়ার কেন ফজিলত এটা নিয়ে আলাদা একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, কিন্তু আজকে আর নয়। আসুন এরকম আমির আল্লাহ সুন্নাত কীরকম আজকে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের মাঝে হুজুর গোসেপাকের মহব্বত দেখিয়ে দিয়েছে, আর সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও মশাল দেখে নেব। জি
সুলতান বিলায়ত গোসে পাক, সুলতান বিলায়ত গোসে পাক, সুলতান বিলায়ত গোসে পাক, অলিয়ো পে হুকুমত গোসে পাক, অলিয়ো পে হুকুমত গোসে পাক, অলিয়ো পে হুকুমত গোসে পাক, শাহবাজ খিতাবত গোসে পাক, শাহবাজ খিতাবত গোসে পাক, শাহবাজ খিতাবত গোসে পাক, মারহাবায়া গোসে পাক, মারহাবায়া গোসে পাক, মারহাবায়া গোসে পাক,
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে একটা বিষয় কি জানেন, যে এরকম যখন বাচ্চাদের জাবানেও যখন এরকম গোসে পাক থাকে না, এটা প্রমাণিত, আপনিও এটা জানেন, আপনার ঘরের ছোটো বাচ্চাও যারা রয়েছে তারা যখন এই মাদানি ছিলেন দেখছে তাদের জবান ওই গোসে পাকের নাম জারি হয়ে যাচ্ছে, এটা প্র্যাকটিক্যাল। এটা আমিও এটার মধ্যে অভ্যস্ত, আপনিও হয়তো যারা দেখতে পাচ্ছেন তারাও অভ্যস্ত। আজকে আলহামদুলিল্লাহ এই যে গোসে পাকের নাম, গোসে পাকের নাম জিকির চলে আসা, জবানে চলে আসা, বারবার গোসে পাকের নাম নেওয়া, হ্যাঁ, তাহলে এটাও একটা ছোটো বাচ্চাদের জবানে চলে আসা গোসে পাক গোসে পাক, তাহলে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ আমার গোসে পাক কেমন ছিল, আমার গোসে পাক কীভাবে চলেছে, গোসে পাক কীভাবে চলতে বলে সেটাও বাচ্চারা শিখতে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটাই দাওয়াত ইসলামের উদ্দেশ্য, যে আউলিয়া কেরামের মহব্বত যখন বাচ্চাদের জবানে তাদের অন্তরে চলে আসবে তারাও একদিন চাইবে যে আমি এভাবে চলবো ইনশাআল্লাহ, ইনি কে, ইনার স্টোরি সম্পর্কে জানতে চাইবে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাকের মহব্বত নসিব করুক, এবং আরেকটু অনুরোধ করবো হুজুর গোসে পাক সম্পর্কে আরও জানার জন্য আমাদের www.dawatislami.net/books অপশনে গিয়ে আপনারা গোসে পাক সম্পর্কিত অসংখ্য রিসালা কিতাব পেয়ে যাবেন, এগুলো ডাউনলোড করুন, পড়ুন, এবং মাতাউদ মদিনা কিতাব থেকেও চাইলে কিতাব নিয়ে আপনারা সরাসরি পড়তে পারেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াদার যেরকম আইডল, দুনিয়াবি বিভিন্ন সায়েন্টিস্ট, দুনিয়াবি বিভিন্ন ধরনের প্রয়োজন সম্পর্কে আছে, কিন্তু আজকে আমরা যাদেরকে আইডল মনে করি তাদের কিতাব পড়তে, তাদের লিখনী পড়তে পড়তে সমাবেশ করে দিই, কিছু লিখনই আমির আল্লাহ সুন্নতের গোসে পাক সম্পর্কে কিতাবগুলো পড়ে দেখুন, কিছু কিছু লিখনই কিছু জীবন ইনাদেরও পড়ে দেখুন, তাহলে শুধু দুনিয়া না বরঞ্চ আখিরাতটাও কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
Ya Pire Pira
Jilani,
Ya Mire Mira
Jilani,
Ya Shah-e Jilani
Jilani,
Ya Ghous-e Azam Jilani।